أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد على السلام حي على السلام
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
قرآن الكريم خدا تعالى বিভিন্ন আয়াতে বিভিন্ন বিষয়ে বর্ণনা করেছেন, যাতে খোদার বান্দাদের উপর অনুগ্রহ রাজির কথা উল্লেখ আছে। লতিফ বৈশিষ্ট্যের সাথে একত্রে লতিফ বৈশিষ্ট্যের অধীনে সেইগুলো বর্ণনা করা হয়েছে। বিষয়গুলো এখন আমি আপনাদের সামনে বর্ণনা করব, তুলে ধরব। কিন্তু সর্বপ্রথম লতিফ শব্দের ব্যাখ্যা আমি উপস্থাপন করতে চাই, যা বিভিন্ন অভিধান অভিধানে রয়েছে বা কোরআনের আয়াতের আলোকে মুফাসসিরগণ বর্ণনা করেছেন। আকরাব যা একটি অভিধান, তাতে লেখা আছে যে লতিফ সেই সত্তাকে বলা হয় যিনি বড় দয়ালু, যিনি স্নেহশীল আচরণ করেন। এটি খোদার বৈশিষ্ট্যাবলীর একটি। এর অর্থ হল বান্দাদের সাথে যিনি উত্তম ব্যবহার করে থাকেন, বান্দাদের তাদের লাভ, তাদের কল্যাণ কে সামনে রেখে তাদের সাথে কোমল ব্যবহার করা, নমনীয় ব্যবহার করা, সুখ্যাতি সূক্ষ্ম বিষয়ে যিনি জানেন তাকে লতিফ বলা হয়। আল্লামা কুরতুবী এই শব্দের অর্থ বা লতিফ শব্দের অর্থ করেছেন বান্দাদের কে সৎকর্মের নেকর্মের তৌফিক দেওয়া, পাপ থেকে রক্ষা করা। মোলাতেফাত শব্দ আছে, হোসনে সলুক বা মানুষের সাথে উত্তম ব্যবহার, সদয় ব্যবহার, এই শব্দ থেকে উদ্ভূত। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ লেখেন যে লতিফ সেই সত্তা যিনি তোমার হৃদয়কে হেদায়তের জ্যোতিতে আলোকিত করেছেন আর খাবারের মাধ্যমে তোমার দেহকে লালন করেছেন, পরীক্ষার সময় তোমাকে বন্ধুত্বের চাদরে আবৃত করেন, যখন তুমি আগুনে নিক্ষিপ্ত হও তোমার হেফাজত করেন এবং তার আশ্রয়ের জান্নাতে তোমাকে স্থান দেন। আল কুরাজি বলেন যে লতিফুম বিইবাদিহির অর্থ হল তিনি আদেশ দেওয়ার ক্ষেত্রে এবং হিসাব নেয়ার ক্ষেত্রে অত্যন্ত নরম এবং কোমলমতি। অনেকে বলেন লতিফ সেই সত্তাকে বলা হয় যিনি বান্দার গুণাবলী প্রচার করেন কিন্তু দুর্বলতা ঢেকে রাখেন। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উক্তিতে বর্ণিত হয়েছে যে ইয়া মান আযহারাল জামিলা ওয়া সাতারাল কবি, হে সে খোদা যিনি ভালো কথা প্রকাশ করে থাকেন এবং অপছন্দনীয় বিষয়কে ঢেকে রাখেন। লতিফ শব্দের একটি অর্থ করা হয়েছে যিনি সামান্য কোরবানিকে গ্রহণ করে অতি মহান প্রতিদান বা পুরস্কার দিয়ে থাকেন। আরেকটি অর্থ করা হয়েছে লতিফ তিনি যিনি সে ব্যক্তির কাজকে সুশৃঙ্খল সুনিয়ন্ত্রণ করেন, যার সবকিছু বিশৃঙ্খল হয়ে গেছে, আগোছালো হয়ে গেছে, যে যিনি অসচ্ছলকে দান করেন। লতিফ আরেকটি অর্থ হল লতিফ সেই সত্তা যে যিনি অবাধ্যকে তড়িঘড়ি পাকড়াও করেন না, লতিফ সেই সত্তা যার কাছে কেউ আশা রাখলে তিনি তাকে নিরাশ করেন না। অনেকে লতিফ শব্দের অর্থ করেছেন সেই সত্তা যিনি তত্ত্বজ্ঞানীদের নিজেদের অভ্যন্তরীণ জগত অবগাহনের মাধ্যমে একটা প্রদীপ প্রজ্বলিত করেন, সিরাতে মুস্তাকিমকে তাদের লক্ষ্য এবং রাস্তা নির্ধারণ করেন এবং নিজের সদয় আচরণের মুষলধার বৃষ্টির মতো তাদেরকে তিনি ব্যাপক দানে ভূষিত করেন। আরেকজন লিখেছেন লতিফ, যিনি সেই সত্তা যিনি বান্দাদের সাথে সদয় ব্যবহার করেন, সেই সত্তা যিনি তাদের এমন বিষয়ে তাদের সাথে সদ ব্যবহার করেন যে বিষয়ে বান্দা জানে, এবং তাদের মঙ্গলের বিধান এমন স্থান থেকে করেন যা সে ভাবতেও করে না। কোন কোন আলেমের মতে লতিফ তিনি, যিনি বিষয়ের সূক্ষ্মতা বা সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো বুঝেন, যিনি সূক্ষ্মদ্রষ্টা, সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন, এই সব কথার সার কথা হল খোদা তালার গুণবাচক নাম লতিফ। লতিফের অর্থ হল এই বৈশিষ্ট্যের অধীনে খোদা তালা মানুষকে হেদায়তের আলোতে আলোকিত করেন। দ্বিতীয়ত লতিফ বৈশিষ্ট্যের অধীনে আমাদের দৈহিক এবং আধ্যাত্মিক লালন এবং পালনের তিনি বিধান ও ব্যবস্থা করেন। এছাড়া তিনি এই বৈশিষ্ট্যের অধীনে পরীক্ষার সময়, পরীক্ষার যুগে আমাদের বন্ধু বন্ধু বন্ধুত্ব রাখেন। তৃতীয়ত জাহান্নাম থেকে বাঁচার রীতি তিনি আমাদেরকে শিখান। পঞ্চম অর্থ হল কষ্টের সময় তিনি আমাদের হেফাজত করেন, নিরাপত্তা বিধান করেন। এরপর লতিফ বৈশিষ্ট্যের অধীনে তিনি আমাদের দুর্বলতা ঢেকে রাখেন, এই বৈশিষ্ট্য অনুসারে আমাদের তুচ্ছ কুরবানির মহান প্রতিদান দিয়ে থাকেন। এছাড়া লতিফ বৈশিষ্ট্যের কারণে তিনি শাস্তি দেওয়ার তড়িঘড়ি মানুষকে শাস্তি দেন না। আর এর একটি অর্থ হল এই বৈশিষ্ট্যের অধীনে তিনি বৈশিষ্ট্য অনুসারে প্রতিটি বিষয়ের উপর তিনি সূক্ষ্ম দৃষ্টি রাখেন। এসব কথা কোরআনে কারিমে খোদা তাআলা কোরআনে কারিমে লতিফ বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত আয়াত আছে তাতে বর্ণিত হয়েছে। কোরআনে সূরা আনআমের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতিফুল খাবির, দৃষ্টি তার নাগাল পেতে পারে না কিন্তু তিনি দৃষ্টির নাগালে আসেন, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম দ্রষ্টা এবং সম্যক অবহিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি খোদা তাআলার গভীরতাকে পেতে পারে না, তোমাদের দৃষ্টি এবং তোমাদের বিবেক, তোমাদের বুদ্ধি খোদা তাআলার গভীরতা কে উদ্ঘাটন করতে সক্ষম নয়। যদি এই চেষ্টা হয় যে যদি তোমরা খোদা তাআলাকে চর্ম চোখে দেখার চেষ্টা করো তাহলে জেনে নাও যে এটি অসম্ভব। কেননা খোদা তাআলা বলছেন যে লতিফ, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম, তিনি এমন এক জ্যোতি যা দেখা যায় না, হাজার উপর সেই জ্যোতি বা আলো পরে তাকে এমন ভাবে আলোকিত করেন যে সে খোদার সাহায্য এবং সমর্থন আর নিশানাত এবং নিদর্শন তার সত্তায় আল্লাহ তাআলার প্রকাশ পায়। আর এই নূর এবং এই জ্যোতি সবচেয়ে বেশি লাভ করেছেন নবীরা, আর সবচেয়ে বেশি আমাদের প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই আলো লাভ করেছেন। কিন্তু যারা অন্ধ ছিল, যাদের অন্তর্দৃষ্টি যাদের বাহ্যিক দৃষ্টিশক্তি দুর্বল ছিল, যাদের আধ্যাত্মিক দৃষ্টিও দুর্বল, তারা এটি দেখেনি এবং বঞ্চিতই থাকল। তার কল্যাণ রাজি যে লাভ করা সম্ভব ছিল তা লাভ করতে পারেনি। যারা বড় বুদ্ধিমান গণ্য হতো, যারা জাতির নেতা ছিল, তারা তো খোদার সেই আলো বা জ্যোতিকে দেখেনি। কিন্তু দরিদ্র শ্রেণী যাদের চেষ্টা এবং নিষ্ঠা ছিল আন্তরিক, যারা খোদার জ্যোতিতে আলোকিত হতে চেয়েছিলেন তারা তারা মোহাম্মদ ইসলামের সত্তাতে খোদার আলোর প্রতিফলন দেখেছেন। অতএব খোদা তালার নূর বা আলো বা জ্যোতি দেখার জন্য কোন জাগতিক জ্ঞান শিক্ষা সম্মান বা পদমর্যাদার প্রয়োজন নেই, বরং খোদা তালা যিনি অতি সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে লতিফ বৈশিষ্ট্যের ধরনের প্রতিটি হৃদয়ের উপর দৃষ্টি রাখেন আর যিনি এ বিষয়ে অবহিত যে নূরের বা আলোর আলো সন্ধানীদের হৃদয়ে এই সন্ধানের যে হৃদয়ে সন্ধানের একাগ্রতা আছে তিনি নিজেই এটি নিশ্চিত করেন যে নবীরা যে জ্যোতি এবং নূর নিয়ে এসেছেন তা যেন তারা দেখে, তা যেন তারা তার থেকে আলোকিত হতে পারে এবং আধ্যাত্মিক রিজিক বা জীবিকার তাদের জন্য ব্যবস্থা হয়। জাগতিক দৃষ্টিকোণ থেকে সে ব্যক্তি বা তারা তাদের কোন পদমর্যাদা থাকুক বা না থাকুক, অতএব যদি সন্ধান আন্তরিক হয়, তালাশ আন্তরিক হয়, তাহলে খোদা তালা স্বয়ং নিজ বৈশিষ্ট্যের বিকাশের মাধ্যমে বৈশিষ্ট্যের অধীনে মানুষের জন্য হেদায়তের বিধান ব্যবস্থা করেন। আমি পূর্বেই বলেছি যে খোদা তালা আপন নূর বা জ্যোতি বিকাশ ঘটিয়ে থাকেন নিজ নবীদের মাধ্যমে। যারা পৃথিবীতে তার একত্ববাদের একত্ববাদ প্রতিষ্ঠার জন্য আসেন সেই একত্ববাদের জ্যোতিকে তারা খোদা তালা থেকে আলো অর্জন করে পৃথিবীতে বিস্তার করেন আর সবচেয়ে বেশি মোহাম্মদ ইসলামের মাধ্যমে এই আলো পৃথিবীতে বিস্তার লাভ করেছে। কেননা খোদার সত্তার সবচেয়ে বেশি বুৎপত্তি অর্জন করেছিলেন কামেল মানব, সেই কামেল মানব তার এই কামেল বুৎপত্তির কারণে তিনি খোদা তালার রঙে পুরোপুরি সম্পূর্ণভাবে রঙিন ছিলেন, খোদা তালার গুণাবলীর তিনি প্রতিফলন স্থল ছিলেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন এক জায়গায় তিনি তার এক কবিতায় পঙ্ক্তিতে বলেছেন যে তিনি আকাশ থেকে নূর এনেছেন এবং তিনি নিজেও মূর্তিমান নূর বা আলো ছিলেন। আর এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিষ্ঠাবান দাসকে তার দাসত্বের কারণে খোদা তালা সেই আলোতে আলোকিত করেছেন। তিনি স্বয়ং বলেন, মুসলিম ইসলাম নিজের সম্পর্কে বলেন, আজকে এই অধমের ভিতর সেই নূরের একটা প্রবল বেগ রয়েছে, এই নূরের প্রতিটি আলোতে রঙে আমরা রঙিন হয়েছি। পয়গম্বর সাল্লাহ ইসলাম থেকে এই জ্যোতি পাওয়ার পর খোদা তালার সত্তার সাথে আমরা মিলিত হয়েছি। সুতরাং আজকে খোদা তালার কথা, খোদার কালাম, খোদার বাণী ওয়াহুয়া ইউদ্রিকুল আবসার তাদের ক্ষেত্রেই পরিপূর্ণতা লাভ করে যারা নিজ হৃদয়কে পবিত্র করে পাক করে সত্যিকার অর্থে খোদা তালাকে পেতে চায়। আর তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাসত্বে যুগে যিনি মাম এসেছেন তাকে কবুল করেন, তাকে গ্রহণ করেন, এরপর খোদা তালা প্রতিদিন নিঃসত্তার নতুন জলবা বা বিকাশ ঘটিয়ে থাকেন। আর এভাবে সত্যিকারের প্রকৃত তৌহিদ সম্পর্কে বান্দা অবগত হয়। মুসলিম ইসলাম বলেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বের সুবাদে তার সত্তা খোদা তালার সাথে মিলিত হয়েছে। যেহেতু খোদার সাথে তিনি মিলিত হয়েছেন তাই খোদা পর্যন্ত পৌঁছার তিনি প্রকৃত মাধ্যম এই যুগে। আর সত্যিকারের বা প্রকৃত তৌহিদ মুহাম্মদ ইসলামের দাসত্বের কারণে তিনি বুঝতে পেরেছিলেন। এই আয়াতের ব্যাখ্যা হযরত মুসা ইসলাম এক জায়গায় বলেন যে খোদা তালার পবিত্র সত্তা শত পর্দার অন্তরালে অদৃশ্য এবং অতি প্রচ্ছন্ন, অতি দূরে, মানুষের চিন্তা তাকে আবিষ্কার করতে পারে না। তিনি স্বয়ং বলেন যে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, অর্থাৎ বাহ্যিক চোখ এবং আধ্যাত্মিক চোখ জ্ঞানের চক্ষু তাকে পেতে পারে না। তিনি তাদের গভীরতা কতটুকু তা জানেন, তাদের উপর তিনি প্রবল, তাই শুধু বাহ্যিক জ্ঞানের মাধ্যমে তাকে পাওয়া তা অসম্ভব। তহিদের স্বরূপ হল মানুষ যখন বাহ্যিক মিথ্যা মাবুদ অর্থাৎ মূর্তি প্রতিমা মানুষ সূর্য চন্দ্র চন্দ্রের পূজা থেকে ইবাদত থেকে যখন বিরত হয়, একইভাবে আনফসি মিথ্যা মাবুদ থেকে অর্থাৎ মানুষের অভ্যন্তরীণ নিজের আধ্যাত্মিক এবং দৈহিক শক্তির উপর ভরসা করা এবং অহংকারের আবর্জনায় নিমজ্জিত হওয়া থেকে নিজেকে যদি রক্ষা করে। সুতরাং অহংকার এবং আত্মশ্লাঘা পরিত্যাগ করা ছাড়া আর রসুলের আঁচল ধরা ছাড়া কামেল এবং পরম তৌহিদ লাভ হতে পারে না। যে ব্যক্তি নিজের কোন শক্তিকে খোদাতালার শরীর সমকক্ষ করে সে একত্ববাদী কিভাবে আখ্যায়িত হতে পারে? এই হল খোদাতালার আলো বা জ্যোতি অর্জন এবং খাঁটি তহিদ প্রতিষ্ঠার জন্য এক বান্দার চেষ্টা। প্রথমে নিজের অভ্যন্তরীণ মিথ্যা মাবুদ বা মিথ্যা খোদাকে বাহিরে বের করতে হবে। কারো যদি এই অহংকার থাকে যে আমার কাছে ধন সম্পদ আছে, আমি জাতির নেতা মুসলমান, একই সাথে আমি খোদাকে পেয়ে গেছি, আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, এমন ধারণা ভুল। যদি কারো এই ধারণা থাকে যে আধ্যাত্মিক জ্ঞানও আমার আছে, জাগতিক জ্ঞানও আছে, আমার অনুসারীর সংখ্যা অনেক বড়, তাই এদিক থেকে খোদাতালার বুৎপত্তি আমার অর্জিত হয়েছে, এই ধারণাও ভুল। কেননা এই ধরনের মন মানসিকতার পেছনে এক প্রচ্ছন্ন অহংকার থাকে, যে কারণে কোন কাজ মানুষ পরিচ্ছন্ন স্বচ্ছ মন মানসিকতা নিয়ে করতে পারে না। মানুষ খোদার নামে ইনসাফ প্রতিষ্ঠার দাবি করুক বা ধর্ম প্রচারের বা প্রসারের দাবি করুক বা ধর্ম প্রসারের দাবি করুক না কেন, বা শরীয়ত প্রতিষ্ঠার চেষ্টা হোক না কেন, কেননা হৃদয়ের অহংকার যে এখনো দূরীভূত হয়নি, নিজেদের ভিতর মিথ্যা অনেক খোদা তাদের হৃদয়ে দখল করে রেখেছে, যে কারণে যুগে ইমামকেও মানুষ অস্বীকার করে বসেছে। তাই পথে যত পর্দা আছে সেই পর্দা খোদার নূরের পথে বাধা হয়ে আছে। খোদা তাআলা বলেন যে তিনি লতিফ, তিনি সুখ্যাতি সূক্ষ্ম এবং তিনি খবির, তিনি সবকিছু জানেন। যেখানে তিনি এমন নূর বা আলো যেই আলো পবিত্র হৃদয়ে প্রবেশ করে, সেখানে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে মানুষের হৃদয়ের অবস্থা সম্পর্কেও সবসময় সম্যক অবগত। তিনি জানেন কার হৃদয়ে কি আছে, যার হৃদয়ে মিথ্যা মাবুদে ভরা, মিথ্যা খোদা যাদের হৃদয়ে স্থান করে রেখেছে, যাদের হৃদয়ে জাগতিক কামনা বাসনা রাজত্ব করে, সেখানে খোদার আলো পৌঁছে না। তাই যদি প্রকৃতপক্ষে খোদার এই উক্তি ওয়াহুয়া ইউদরিকুল আবসার, অর্থাৎ তিনি নিজে দৃষ্টি পর্যন্ত পৌঁছেন, এটি থেকে যদি কল্যাণমণ্ডিত হতে হয় তাহলে নিজেদের হৃদয়কে পাক এবং পবিত্র করা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশ ওয়া খাররু লাহু সুজদা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তাআবীলু রুয়ায়া মিন ক্বাবল قد جعلها ربي حقا قد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم এবং সে তার পিতামাতাকে সম্মানের সাথে উচ্চাসনে বসাল। ইউসুফের কথা হচ্ছে, এবং তারা সকলে তার জন্য সেজদা বনত। সে বলল, হে আমার পিতা, এ হল আমার পূর্বে দেখা স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রভু একে সত্য পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন যখন তিনি আমাকে কারাগার হতে বের করেছেন, এবং শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পর তিনি তোমাদেরকে মরু অঞ্চল হতে বের করে এখন আমার নিকট এনেছেন। নিশ্চয় আমার প্রভু যার প্রতি চান সুপ্রসন্ন হন, নিশ্চয় তিনি সর্বজ্ঞানী পরম প্রজ্ঞাময়। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। এটি এই আয়াতে হযরত ইউসুফ আলাইহিসসালাম খোদা তালার লতিফ বৈশিষ্ট্যের অধীনে খোদা তালার মেহরবানি এবং এহসান অনুগ্রহ রাজির কথা বলছেন। তার পবিত্র হৃদয়ে বাল্যকালেই খোদা তালা তাকে সত্য রইয়া বা স্বপ্ন দেখিয়েছেন। আজ যখন পুরো পরিবার এক জায়গায় একত্রিত, তখন শৈশবের সে রইয়া তার মনে পড়ল ভাইদের সকল অন্যায় এবং অত্যাচার সত্ত্বেও পরীক্ষার যুগে খোদা তাআলা তার ওয়ালি এবং বন্ধু ছিলেন, সর্বদা তার হেফাজত করেছেন, তার নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আর জাগতিক দৃষ্টিকোণ থেকে অনেক বড় পদে উপবিষ্ট হওয়া সত্ত্বেও খোদা তাআলা লতিফ বৈশিষ্ট্যের অধীনে এই সামান্য কুরবানি এবং ত্যাগ তার ছিল, তার অশেষ প্রতিদান তাকে দিয়েছেন। শুধু ইউসুফের কুরবান এবং কুরবানি এবং ত্যাগের ফলেই তিনি পাননি, বরং ইয়াকুবের কুরবানির ফলও তিনি লাভ করেছেন, এবং খোদা তাআলা তাকে এতদিন জীবিত রেখেছেন। ইয়াকুবকে ছেলের জাগতিক যে মর্যাদা তাও তাকে দেখিয়েছেন। আর এই বিষয়টি এই খোদার এই গুণবাচক নামের দিকে এভাবে দৃষ্টি আকর্ষণ করে যে পরীক্ষার সময় খোদা তালাই বলি এবং বন্ধু হয়ে থাকেন, এবং কষ্ট থেকে খোদাই নিষ্কৃতি এবং নিস্তার দিয়েছেন, ধৈর্যের তৌফিক দিয়েছেন। আর খোদার এই দুই নৈকুট্য প্রাপ্ত ব্যক্তির কারণে ছেলে এবং পিতার মাধ্যমে বাকি ছেলেদের উত্তর বিয়েতের খোদা তালা ব্যবস্থা করেছেন। আরেকটি বিষয় যা এই আয় থেকে প্রতিভাত হয় তা হল দোয়ার মাধ্যমে সংশোধনের রাস্তা উন্মুক্ত এবং উন্মোচিত হয়। সম্পর্ক যত নিকটের হবে, সম্পর্ক যত গভীর হবে, দোয়াও বেশি হবে। সে কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বজাতির সংশোধনের জন্য অনেক দোয়া করেছেন। যখনই কোন গোত্র সম্পর্কে অভিযোগ আসত যে তারা পরচরম বিরোধী, দোয়া করুন, রসুল করিম সাল্লাম সবসময় দোয়ার আশ্রয় নিতেন, তিনি দোয়া করতেন। উম্মতকেও তিনি দোয়া করার সদুপদেশ দিয়েছেন যে তোমরা জাতির হেদায়তের জন্য দোয়া করো। সুতরাং আজকে উম্মতে মুসলিমার জন্য আমাদের দোয়া করা উচিত, দোয়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত। আল্লাহ তাআলা এদের হৃদয়কেও পরিষ্কার করুন, আর সত্যকে চেনার যেন এরা চেষ্টা করতে পারে। খোদা করুন খোদার জ্যোতি যেন তারা দেখতে পায় এবং লাভ করে। এরপর সূরা হজের আয়াত হুজুর এখন পড়ছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহ আনজারা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররা ইন্নাল্লাহা লতীফুন খাবীর। তুমি কি দেখনি যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং যার ফলে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয় আল্লাহ পরম সূক্ষ্মদর্শী সর্বজ্ঞাত। খোদা তাআলা এই আয়াতে তার এই লতিফ বৈশিষ্ট্যের অধীনে এই একটি বিষয়ে বর্ণনা করেছেন যে জাগতিক এবং আধ্যাত্মিক জীবন সম্পর্কে যা প্রণিধানযোগ্য বিষয় তা হল জীবন লাভ হয়, জীবনের ভিত্তি হল পানির উপর বা প্রাণের ভিত্তি পানির উপর। আর আধ্যাত্মিক জীবন লাভের জন্য সর্বশক্তির আধার খোদা তালার তহিদের বায়াকত্ববাদের প্রতি মনোযোগ দেওয়া আবশ্যক। আকাশ থেকে পানি বর্ষণের দৃষ্টান্ত আল্লাহ তাআলা এর জন্য দিয়েছেন, যেভাবে বৃষ্টির পানি আকাশ থেকে বর্ষিত হয়ে জমিকে সবুজ শ্যামল করে তোলে, একইভাবে আধ্যাত্মিক পানিও যেভাবে পানি যখন আকাশ থেকে বর্ষিত হয় জমিকে সবুজ শ্যামল করে তোলে, একইভাবে আধ্যাত্মিক পানি যখন পৃথিবীতে বর্ষিত হয় নাজেল হয় মানুষের ভিতর আধ্যাত্মিক শক্তি, তার ফলে সৃষ্টি হয়, আধ্যাত্মিকতায় মানুষ উন্নতি করে। যখন আকাশ থেকে মেঘমালা থেকে যখন বৃষ্টি বর্ষিত হয় তখন শুষ্ক পাথর পাহাড় বা মরুভূমি ততটা সবুজ হয় না বা ততটা জীবন ফিরে আসে না, একইভাবে আধ্যাত্মিক পানি যখন বর্ষিত হয় আধ্যাত্মিক বৃষ্টি যখন হয় সেই বৃষ্টিও শুধু তাদেরকেই সবুজ করে বা তারাই সুজলা সফলা শস্য শ্যামলা হয়, সে পরিষ্কার হৃদয়ই সবুজ হয় বা ফল বহন করে যারা নেকির সন্ধানে থাকে, যারা পুণ্যের সন্ধানে থাকে। এখানে আরো একটি কথা স্পষ্ট হয়ে গেল যে পানি যা জীবনের প্রতীক, পানি যা প্রাণের প্রতীক, সেই পানি যখন বর্ষিত হয় যেখানে জমি সবুজ শ্যামল হয় সেখানে পশু পাখি এমনকি সমস্ত পোকামাকড় কীট পতঙ্গ তা থেকে উপকৃত এবং লাভবান হয়, আর তাদের জীবনের ভিত্তিও এর উপর, তাদের জীবনের নির্ভরশীলতা এর উপর। কিন্তু আমি বলেছি পূর্বেই মরুভূমি এবং পাহাড় শুষ্ক পাহাড় কখন এর ফলে সবুজ শ্যামল হয় না, সামান্য সতেজতা দেখা যায় কিন্তু সেই ফল ফলাদি শস্য শ্যামল দৃশ্য সেখানে দেখা যায় না যা সাদ উর্বর জমিতে দেখা যায়। একইভাবে আধ্যাত্মিক পানি যখন বর্ষিত হয় এর ফলে নেক হৃদয়ে মানুষ যেভাবে একটা বীজ অঙ্কুরিত হয়, একটা নতুন চারা, নতুন পাতা, নতুন চারা, নতুন গাছ বড় হয় এবং ফল ফলাদি দেখা যায়, তো একইভাবে আধ্যাত্মিক পানি যখন বর্ষিত হয় তখন নেক হৃদয় এইভাবে যেখানে ফুলে ফলে ভরে যায়, ফুলে ফলে সুশোভিত হয়। একইভাবে যারা বিরোধিতা করে সেই বিরোধীরা এই আধ্যাত্মিক পানির কল্যাণে জাগতিক ভাবে লাভবান হয়। একদিকে বৃষ্টির ফলে যেভাবে মানুষ এবং অন্যান্য কীট পতঙ্গ উপকৃত হয়, আর উর্বর ভূমি যেখানে সম্পূর্ণভাবে সতেজ সবুজ হয়ে যায় সেখানে পাথর হৃদয়ের অধিকারী কিছু মানুষও আধ্যাত্মিক পানির ফলে উপকৃত হয়, কিন্তু তারা উপকৃত হয় জাগতিক বা জড় দৃষ্টিকোণ থেকে। আমাদের যেখানে যেখানে জামাত আছে সেখানে যদি আপনি দৃষ্টিপাত করেন দেখবেন যে বিরোধীরাও সেখানে খুব সক্রিয়, রাজনৈতিক স্বার্থ সিদ্ধিরও তারা চেষ্টা করে আমাদের জামাতকে কাজে লাগিয়ে, আবার অর্থনৈতিক স্বার্থ সিদ্ধিরও তারা চেষ্টা করে। এক কথায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের আগমনের কল্যাণে তাদের জীবিকার ব্যবস্থা হয়েছে, তারা জাগতিকভাবে লাভবান হচ্ছে মসীহ মওউদের আগমনের কল্যাণে। সর্বত্র মানুষ এর ফলে উপকৃত হচ্ছে, আর অনেক সময় অনেকেই এটি পরিষ্কার ভাষায় প্রকাশও করে যে এমনটি হচ্ছে। তো যাই হোক, খোদা তালা যখন মানুষের মাঝে মৃত্যুর লক্ষণ দেখেন তখন স্বর্গীয় বা আসমানি পানি বর্ষণ করেন, যেভাবে মুসলিম ইসলাম বলেছেন, তিনি বলেন যে আমি সে পানি যা যথাসময়ে আকাশ থেকে বর্ষিত হয়েছে। সুতরাং খোদা তালা যখন দেখেন যে জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, ওটা জলস্থল বিশৃঙ্খলায় খোদা তালা দেখেছেন যে ভরে গেছে, তখন এমন সময় নবীদের মাধ্যমে তিনি আধ্যাত্মিক পানি বর্ষণ করেন এবং চরম তমসাচ্ছন্ন যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে পাঠিয়ে তার মাধ্যমে সেই কামেল ধর্ম এবং শরীয়ত নাজেল করেছেন, যা মানুষের হৃদয়কে সতেজ করেছে এবং মানুষের পিপাসার নিবারণ করেছে, তাদের পিপাসার নিবারণ হয়েছে যারা লাভবান হওয়ার চেষ্টা করেছে। এরপর মহানবী ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে সহস্র বছরের অন্ধকার যুগের অবসানে পৃথিবীতে বিশৃঙ্খলার যুগে খোদা তালা তার রসুল ইসলামের নিষ্ঠাবান দাসকে প্রেরণ করেছেন, যেভাবে ইহুল আরজা বাদা মতেহার দৃশ্য দেখিয়েছেন তিনি পুনরায় এবার সেই দৃশ্য তিনি দেখালেন এবং সেই হৃদয় পর্যন্ত আলো বা জ্যোতি পৌঁছেছে যারা নিজেদের হৃদয়ে আলো বা জ্যোতি অর্জনের একটা ব্যাকুলতা রাখে। এখানে লতিফ এবং খবির শব্দ ব্যবহার করে খোদা তালা এটিও স্পষ্ট করেছেন যে খোদা তালার সূক্ষ্ম দৃষ্টি জানে যে কারা সত্যিকার অর্থে সত্য সন্ধানী, কারা এই আধ্যাত্মিক পানি থেকে কল্যাণমণ্ডিত হবে বা হতে পারবে। এরপর আল্লাহ তাআলা সূরা শুরার 20 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ লতিফুম বিইবাদিহি ইয়ারজুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিউল আজিজ, আল্লাহ তার বান্দাদের প্রতি পরম সদয়, তিনি যাকে চান রিজিক দেন এবং তিনি পরম শক্তিশালী এবং মহাপরাক্রমশালী। সূরা আনামের আয়াতে যেভাবে খোদা তাআলা বলেছেন যে তিনি নিজে মানুষের দৃষ্টি সৃষ্টির দৃষ্টি সামনে ধরা দেন, সূরা হাজের আয়াতে আবার বলেছেন আকাশ থেকে পৃথিবীকে সবুজ শ্যামল করার জন্য তিনি পানি বর্ষণ করেন, অর্থাৎ আধ্যাত্মিক পানি। এখানে খোদা তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি পরম সদয়, তিনি সকল প্রকারের রিজিক বা জীবিকার দেন, কিন্তু তারাই লাভবান হয় যারা শুধু জাগতিক রিজিকের শুধু জাগতিক রিজিক নয় বরং আল্লাহ তাআলার আধ্যাত্মিক জীবিকার সন্ধানে থাকে। যারা আধ্যাত্মিক জীবিকার সন্ধানে থাকবে তারা জাগতিক রিজিক তো পাবেই, খোদার প্রতিশ্রুতি অনুসারে তা অবশ্যই লাভ হবে। যেভাবে তিনি স্বয়ং বলছেন যে ইয়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে সেই স্থান থেকে খোদা তালা রিজিক দেবেন যে স্থান থেকে রিজিক বা জীবিকার কথা সে ভাবতেও পারে না। তো মোমেনের সাথে খোদার প্রতিশ্রুতি যে আধ্যাত্মিক জীবিকার সন্ধানে থাকবে জাগতিক জীবিকার তো তার ব্যবস্থা হবেই, কিন্তু খোদা তালা দুর্বলতা ঢেকে রাখেন, নমনীয় ব্যবহার করেন, ভুল ভ্রান্তি ক্ষমা করেন আর তার নূর বা জ্যোতিকে বুঝার চেনারও তৌফিক দেবেন তাদেরকে যারা তার আধ্যাত্মিক আধ্যাত্মিক রিজিকের সন্ধানে থাকবে। এই আয়াতের শেষ অংশে কবি এবং আজিজ গুণবাচক নাম ব্যবহার করেছেন আর এটি বুঝিয়েছেন যে খোদা তালার লতিফ এবং সদয় হওয়া সত্ত্বেও যদি তার দিকে দৃষ্টি না দাও তাহলে স্মরণ রেখো তিনি কবি, তিনি মহাশক্তিশালী এবং তিনি সকল শক্তির আধার, তার পাকড়াও অতি কঠোর শাস্তি কঠোরভাবে তিনি নির্ধারিত করেন। আজিজ অর্থ হল যিনি বিজয় দান করেন, তার প্রেরিতদের বিজয় অবশ্যম্ভাবী, নবীদের সাথে তার প্রতিশ্রুতি রয়েছে, হযরত মসীহ মওউদের সাথেও খোদার একই প্রতিশ্রুতি। বিরোধিতা কখনো এই নূর বা জ্যোতিকে নিবাতে বা নির্বাপিত করতে পারবে না। খোদার প্রেরিত ব্যক্তি যে জামাত প্রতিষ্ঠা করেছেন কেউ এই জামাতকে ধ্বংস করতে পারবে না, ধ্বংস করতে সক্ষম হবে না। খোদা তালার অটল তকদির এটি খোদার অটল তকদির। আল্লাহ এবং তার রসুল অবশ্যই জয়যুক্ত হবেন, সুতরাং দুনিয়ার মানুষের জীবনের নিশ্চয়তা এতেই নিহিত, অর্থাৎ তাঁর লতিফ বৈশিষ্ট্য থেকে উপকৃত হওয়ার, লাভবান হওয়ার চেষ্টার ভিতরেই তাদের জীবনের নিশ্চয়তা। কবি এবং আজিজ খোদার সিংহের জামাতে জামাতের উপর খোদা যে অনুগ্রহ এবং ফজল হচ্ছে তা থেকে নিজেদের বঞ্চিত করবে না। আজকাল পাকিস্তানে মোটের উপর পরিস্থিতি ভয়াবহ, তাই তাদের জন্য আমি দোয়ার আহ্বান করতে চাই। পুরো দেশের অবস্থা শোচনীয়, সারা পৃথিবীর দৃষ্টি এদিকে নিবদ্ধ হচ্ছে। সবচেয়ে বেশি সন্ত্রাস এখন পাকিস্তানে রাজত্ব করছে। যে খবর আসে তা থেকে এটি স্পষ্ট হয় যে ভয়াবহ ফ্যাসাদ এবং বিশৃঙ্খলার নৈরাজ্য বিরাজ করছে। কেউ নিরাপদ নয় সেখানে, আহমদেরাও নিরাপদ নয় আর গায়ের আহমদেরাও নয়। কিন্তু আহমদীদের জন্য বলছি যে দেশের সার্বিক পরিস্থিতির কারণে পাকিস্তানি নাগরিক হিসাবে আহমদরা প্রভাবিত হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত, আহমদি হিসাবে তারা অনেক বেশি প্রভাবিত। বিরুদ্ধবাদীদের আহমদীদের উপর নোংরা দৃষ্টি রয়েছে। যেখানে সুযোগ পায়, যখনই সুযোগ পায়, তারা আহমদীদের ক্ষতি করার চেষ্টা হচ্ছে। কোন সুযোগ তারা নষ্ট করে না আহমদীদের ক্ষতি করার। সম্প্রতি আপনারা জানেন যে চারজন আহমদি কিশোর, 14-15 বছর বয়স্ক কিশোরকে ভয়াবহ অপবাদে তারা অপবাদ তাদের উপর আরোপ করেছে। এখন পর্যন্ত জামানাতের সকল চেষ্টা ব্যর্থ হয়ে চলেছে। একইভাবে আরো অনেক খোদার পথে অনেক বন্দী আছে যাদের উপর অনেক নোংরা অপবাদ রয়েছে, রসুলকে অবমাননার অপবাদ রয়েছে তাদের বিরুদ্ধে, রসুল অবমাননার অভিযোগ রয়েছে। আরো অনেক ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে জামাতের বিরুদ্ধে সেখানে, আর এতে কোন কোন স্থানে সরকারও জড়িত। সম্প্রতি বাদশাহী মসজিদ লাহোরে খতনবোধ কনফারেন্স হয়, তাতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মাওলানা ফজলুর রহমান এবং আরো অনেকেই তাতে যোগ দেয় এবং মসজিদ মহোদয়ের বিরুদ্ধে বড় নোংরা ভাষা, অশোভনীয় ভাষা ব্যবহার হয়, জামাতের বিরুদ্ধে আরো অনেক অপলাপ হয় সেখানে। সরকার মৌলবীদের হাতে হাত রেখে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর উগ্রপন্থী যারা আছে তারা তো করছেই। পাকিস্তানে আহমদীদের অবস্থা ভয়াবহ রূপ নিচ্ছে, তাই অনেক দোয়া করা উচিত। আল্লাহ তাআলা সকল আহমদীর প্রাণ এবং সম্পদ নিরাপদ রাখুন, সকল ফিতনা অশান্তি এবং নৈরাজ্য থেকে, দুষ্কৃতি থেকে আহমদীদের রক্ষা করুন। পাকিস্তানের আহমদীরা পূর্বেই দোয়া করে আসছেন, দোয়ার প্রতি মনোযোগী অবস্থা অনুসারে, কিন্তু পূর্বের তুলনায় অধিক দোয়ার প্রতি মনোযোগী হন। সারা পৃথিবীর আহমদীরা নিজেদের পাকিস্তানি আহমদি ভাইদের জন্য দোয়া করুন। খোদা তাআলা তাদেরকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে রাখুন। একইভাবে ভারতেও কোন কোন স্থানে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা আছে, সংখ্যাগরিষ্ঠ তারা সেখানে আহমদীদের বিরুদ্ধে জুলম এবং অত্যাচার করেই থাকে। ইন্দোনেশিয়াতেও আহমদীদের উপর অত্যাচার হচ্ছে। উভয় দেশে আজকাল দেশীয় নির্বাচন হচ্ছে। দোয়া করা উচিত যে খোদা তাআলা সুবিচারক এবং নাগরিকদের নাগরিক অধিকারের নিশ্চয়তা যারা দেবে এমন সরকার নিয়ে আসুন। একইভাবে কিরগিজস্তান, কাজাকিস্তান, রাশিয়ান অঙ্গরাজ্য ছিল আগে, এখানেও সরকারি বিভিন্ন প্ররোচনায় মৌলবীদের প্ররোচনায় আহমদীদেরকে কষ্ট দিচ্ছে। রীতিমতো এক অভিযান চলছে, তাদের জন্য অনেক দোয়ার প্রয়োজন। খোদা তাআলা পৃথিবীর সর্বত্র সকল আহমদীদেরকে নেই যে কৃপা বাড়িতে সিক্ত করুন, তার লতিফ বৈশিষ্ট্যের কল্যাণ যেন তাদের সবার লাভ হয়। আহমদীরা বিশেষভাবে দোয়ার প্রতি মনোযোগী হন। আল্লাহ তাআলা করুন, খোদা তাআলা সবাইকে হেফাজত করুন, তার নিরাপত্তায় আশ্রয় দিন, নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ